الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم کعبے کے بارے میں دلچسپ معلومات یہ مضمون عاشقان رسول کی 130 حکایات کے صفحہ 202 تا 226 سے لیا گیا ہے دعائے عطار یا الہی جو کوئی رسالہ کعبے کے بارے میں دلچسپ معلومات کے 25 صفحات پڑھ یا سن لے اس کو کعبہ مشرفہ کے طواف کی بار بار سعادت عنایت فرما اور بار بار گنبد خضرا کے جلوے دکھا اور اس کی بے حساب مغفرت فرما آمین بجاہ نبی الامین صلی اللہ علیہ وآلہ وسلم درود شریف کی فضیلت اللہ پاک کے آخری نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کا ارشاد ہے جس نے مجھ پر ایک بار درود پاک پڑھا اللہ عز و جل اس پر 10 رحمتیں بھیجتا ہے صلو علی الحبیب صلی اللہ علی محمد وعلی آلہ وصحبہ وسلم مکہ مکرمہ زادہ اللہ شرفا و تعظیمہ کی سب سے عظیم زیارت گاہ کعبہ مشرفہ ہے ہر مسلمان اس کے دیدار و طواف کے لیے بے قرار رہتا ہے کعبۃ اللہ کے بارے میں بعض دلچسپ معلومات پیش کی جاتی ہیں قرآن کریم میں کئی مقامات پر کعبہ شریف کا ذکر خیر کیا گیا ہے چنانچہ پارہ اول سورۃ البقرہ آیت 125 میں اللہ عز و جل ارشاد فرماتا ہے وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا ترجمہ کنز الایمان اور یاد کرو جب ہم نے اس گھر کو لوگوں کے لیے مرجع اور امان بنایا حرم میں درندے شکار کا پیچھا نہیں کرتے اس آیت کریمہ کے تحت صدر الافاضل حضرت علامہ مولانا سید محمد نعیم الدین مراد آبادی رحمت اللہ علیہ خزائن العرفان میں لکھتے ہیں اس آیت مبارکہ کے لفظ بیت سے کعبہ شریف مراد ہے اور اس میں تمام حرم شریف داخل امن بنانے سے یہ مراد ہے کہ حرم کعبہ میں قتل و غارت حرام ہے یا یہ کہ وہاں شکار تک کو امن ہے یہاں تک کہ حرم شریف میں شیر بھیڑیے بھی شکار کا پیچھا نہیں کرتے چھوڑ کر لوٹ جاتے ہیں ایک قول یہ ہے کہ مومن اس میں داخل ہو کر عذاب سے مامون یعنی محفوظ ہو جاتا ہے حرم کو اس لیے حرم کہا جاتا ہے کہ اس میں قتل شکار حرام و ممنوع ہے اگر کوئی مجرم بھی داخل ہو جائے تو وہاں اس سے تعرض یعنی روک ٹوک نہ کیا جائے گا کعبہ سارے جہان کے لیے رہنما ہے اللہ الرحمن کا پارہ 4 سورہ آل عمران آیت نمبر 96 میں فرمان عالی شان ہے ان اول بیت وضع للناس للذی ببکت مبارکا وہدا للعالمین ترجمہ کنز الایمان بے شک سب میں پہلا گھر جو لوگوں کی عبادت کو مقرر ہوا وہ ہے جو مکے میں ہے برکت والا اور سارے جہان کا رہنما مفسر شہیر حکیم الامت حضرت مفتی احمد یار خان رحمت اللہ علیہ اس آیت کریمہ کے تحت فرماتے ہیں اے مسلمانوں یا اے سارے انسانوں یقین سے جان لو کہ ساری روئے زمین پر سب سے پہلے اور سب سے افضل گھر جو لوگوں کے دینی اور دنیاوی فائدوں کے لیے پیدا کیا گیا اور بنایا گیا وہی ہے جو کہ مکہ شریف میں واقع ہے نہ بیت المقدس دو درجے میں بھی کعبے کے بعد ہے اور فضیلت میں بھی اللہ کا پاک گھر کے 12 حروف کی نسبت سے کعبہ شریف کے بارے میں 12 مدنی پھول مفسر شہیر حکیم الامت حضرت مفتی احمد یار خان رحمت اللہ علیہ فرماتے ہیں، کعبہ معظمہ کے فضائل بے شمار ہیں، ان میں سے کچھ عرض کیے جاتے ہیں۔ نمبر ون، بیت المقدس کے مشہور بانی حضرت سلیمان علیہ السلام ہیں کہ آپ نے جنات سے تعمیر کرایا، مگر کعبۃ اللہ کے مشہور بانی حضرت خلیل اللہ علیہ السلام ہیں۔ نمبر ٹو، کعبہ معظمہ میں مقام ابراہیم، سنگ اسود وغیرہ ایسی قدرت کی نشانیاں موجود ہیں جو بیت المقدس میں نہیں۔ نمبر تھری، کعبہ معظمہ پر پرندے نہیں اڑتے بلکہ اس کے آس پاس پھٹ یعنی ہٹ جاتے ہیں۔ نمبر فور، حرم کعبہ میں بکری اور شیر ایک جگہ پانی پی لیتے ہیں، وہاں شکاری جانور بھی شکار نہیں کرتے۔ نمبر فائیو، حرم کعبہ میں تا قیامت جنگ و قتال حرام ہے۔ نمبر سکس، کعبہ معظمہ سارے حجازیوں خصوصاً مکے والوں کی پرورش کا ذریعہ ہے کہ وہ جگہ غیر زی زرع یعنی بے آب و گیا ہے، جہاں معاش کے ذرائع سب ناپید ہیں، مگر وہاں کے باشندے دوسروں سے زیادہ مزے میں ہیں، غرض کہ وہ جگہ صرف عبادتوں کے لیے ہے۔ نمبر سیون، رب تعالیٰ نے کعبے کی حفاظت خود فرمائی کہ فیل یعنی ہاتھی والوں کو ابابیل سے مروا دیا۔ نمبر ایٹ، حج ہمیشہ کعبے ہی کا ہوا، بیت المقدس کا حج کبھی نہ ہوا۔ نمبر نائن، اللہ کے آخری نبی حضور محمد مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم کعبہ معظمہ کے پاس مکہ شریف میں پیدا ہوئے۔ نمبر ٹین، رب تعالیٰ نے کعبے کے شہر ہی کو بلد امین یعنی امن والا شہر فرمایا، اور اسی کی قسم فرمائی کہ فرمایا وَهَذَا الْبَلَدِ الْأَمِينَ، ترجمہ کنز الایمان، اور اس امن والے شہر کی قسم۔ نمبر 11، کعبہ معظمہ کے پاس ایک نیکی کا ثواب 100,000 اور بیت المقدس کے پاس 50,000۔ نمبر 12، فرشتوں اور بہت سے انبیاء علیہ السلام کا قبلہ کعبہ ہی رہا، نہ کہ بیت المقدس۔ بیمار پرندے ہوائے کعبہ سے علاج کرتے ہیں۔ صدر الافاضل حضرت علامہ مولانا سید محمد نعیم الدین مراد آبادی رحمت اللہ علیہ خزائن العرفان میں پارہ 4 سورہ آل عمران کی 97 آیت کریمہ فیہ آیاتم بینات، ترجمہ کنز الایمان، اس میں کھلی نشانیاں ہیں کہ تفسیر میں لکھتے ہیں جو اس کی حرمت و فضیلت پر دلالت کرتی ہیں۔ ان نشانیوں میں سے بعض یہ ہیں کہ پرند کعبہ شریف کے اوپر نہیں بیٹھتے اور اس کے اوپر سے پرواز نہیں کرتے، بلکہ پرواز کرتے ہوئے آتے ہیں تو ادھر ادھر ہٹ جاتے ہیں، اور جو پرند بیمار ہو جاتے ہیں وہ اپنا علاج یہی کرتے ہیں کہ ہوائے کعبہ میں ہو کر گزر جائیں، اسی سے انہیں شفا ہوتی ہے، اور وحوش یعنی جنگلی جانور ایک دوسرے کو حرم میں ایذا نہیں دیتے، حتیٰ کہ کتے اس سرزمین میں ہرن پر نہیں دوڑتے اور وہاں شکار نہیں کرتے، اور لوگوں کے دل کعبہ معظمہ کی طرف کھینچتے ہیں، اور اس کی طرف نظر کرنے سے آنسو جاری ہوتے ہیں، اور ہر شب جمعہ کو ارواح اولیاء اس کے گرد حاضر ہوتی ہیں، اور جو کوئی اس کی بے حرمتی کا قصد کرتا ہے برباد ہو جاتا ہے۔ کعبے کی زیارت عبادت ہے۔ حدیث پاک میں ہے، کعبہ معظمہ دیکھنا عبادت، قرآن عظیم کو دیکھنا عبادت ہے، اور عالم کا چہرہ دیکھنا عبادت ہے۔ ایک اور روایت میں ہے، زمزم کی طرف دیکھنا عبادت ہے۔ کعبہ قبلہ ہے۔ حضرت سیدنا ابن عباس رضی اللہ عنہما فرماتے ہیں، نبی کریم صلی اللہ علیہ وآلہ وسلم جب کعبہ شریف میں داخل ہوئے تو اس کے گوشوں یعنی کونوں میں دعا مانگی اور نماز نہ پڑھی، حتیٰ کہ وہاں سے تشریف لے آئے، جب نکلے تو 2 کعبے کے سامنے پڑھیں اور فرمایا یہ ہے قبلہ۔ মুফাসসির শাহী হাকিম উল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি আলাইহ ইয়ে হে কিবলা কি ওজাহত মে লিখতে হ্যাঁ ইয়ানি তা কিয়ামত কাবা তমাম মুসলমানো কা কিবলা হো চুকা কবি মনসুখ ইয়ানি ক্যান্সেল না হোগা ইসমে লতিফ ইয়ানি বারিক ইশারা ইস তরফ ভি হো রহা হ্যায় কি কাবে কা হর হিসা কিবলা হ্যায় সারা কাবা নমাজি কে সামনে হোনা জরুরি নেই কাবে কে অন্দর নমাজ মে কহাঁ রুখ করে দাওয়াত ইসলামি কে ইশাআত ইদারে মকতবতুল মদিনা কি মতবুয়া 1250 সফহাত পর মুশতমিল কিতাব বাহরে শরিয়ত জিল্দ আউয়াল সফহা 487 পর মসআলা নম্বর 50 হ্যায় কাবে মুআজ্জমা কে অন্দর নমাজ পড়ি তো জিস রুখ চাহে পড়ে কাবে কি ছত পর ভি নমাজ হো জায়েগি মগর উসকি ছত পর চড়না মমনু হ্যায় সিরফ তিন মসজিদো কে লিয়ে সফর কি হদীস মা তশরি হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সে রিওয়ায়েত হ্যায় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নে ফরমায়া তিন মসজিদো কে সিওয়া অর কিসি তরফ কা জাওয়ে না বাঁধে যায় ইয়ানি সফর না কিয়া যায় নম্বর 1 মসজিদ হারাম নম্বর 2 মসজিদ নববী আর নম্বর 3 মসজিদ আকসা মুফাসসির শাহী হাকিম উল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি আলাইহ তহরীর ফরমাতে হ্যায় ইয়ানি সিওয়া ইন মসজিদো কে কিসি অর মসজিদ কি তরফ ইসলিয়ে সফর করকে জানা কি ওয়াহ নমাজ কা সওয়াব জ্যাদা হ্যায় মমনু হ্যায় জেসে বাজ লোক জুমআ পড়নে বদায়ুঁ সে দেহলি যাতে থে তাকে ওয়াহ কি জামে মসজিদ মে সওয়াব জ্যাদা মিলে ইয়ে গলত হ্যায় তিন কে ইলাওয়া হর জগে কি মসজিদে সওয়াব মে বরাবর হ্যায় ইস তওজি ইয়ানি দলীল পর হদীস বিলকুল ওয়াজে হ্যায় বাজ লোগো নে ইসকে মানা ইয়ে সমঝে কি সিওয়া ইন তিন মসজিদো কে কিসি অর মসজিদ কি তরফ সফর হি হারাম হ্যায় লিহাজা উর্স জিয়ারত কবুর বগেরা কে লিয়ে সফর হারাম আগর ইয়ে মতলব হো তো ফির তিজারত ইলাজ দোস্তো কি মুলাকাত ইলমে দিন সিখনে বগেরা তমাম কামো কে লিয়ে সফর হারাম হোগে আর ইয়ে হদীস কুরআন কে খিলাফ হি হোগি আর দিগর আহাদীস কে ভি রব আজ্জা ওয়াজ্জাল ফরমাতা হে কুল সিরু ফিল আরদি সুম্মা মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন তরজমা কনজুল ঈমান তুম ফরমা দো জমিন মে সৈর করো ফির দেখো কে ঝুটলানে ওয়ালোঁ কা কেসা অঞ্জাম হুয়া মিরকাত নে ইসি জগে অর শামি নে বাব জিয়ারত কবুর মে ফরমায়া কে চুকে ইন তিন মসাজিদ কে সিওয়া তমাম মসজিদে সওয়াব মে বরাবর হ্যায় ইসলিয়ে অর মসজিদো কি তরফ জ্যাদা সওয়াব হাসিল করনে কি নিয়ত সে সফর মমনু হ্যায় অর আউলিয়া উল্লাহ কি কবরে ফুয়ুজ ও বরকাত মে মুখতলিফ হ্যায় লিহাজা জিয়ারত কবুর কে লিয়ে সফর জায়েজ হর কদম পর নেকি অর খতা কি মুআফি হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমাতে হ্যায় কি মানে আবুল কাসিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কো ফরমাতে হুয়ে সুনা জো খানে কাবা কে কসদ ইয়ানি ইরাদে সে আয়া অর উঁট পর সওয়ার হুয়া তো উঁট জো কদম উঠাতা অর রাখতা হ্যায় আল্লাহ তাআলা ইসকে বদলে উসকে লিয়ে নেকি লিখতা হ্যায় অর খতা মিটাতা হ্যায় অর দরজা বুলন্দ ফরমাতা হ্যায় ইয়াহাঁ তক কে জব কাবা মুআজ্জমা কে পাস পৌঁছা অর তওয়াফ কিয়া অর সফা ও মরওয়া কে দরমিয়ান সাই কি ফির সর মুড়ায়া ইয়া বাল কতরওয়ায়ে তো গুনাহো সে এসা নিকল গয়া জেসে উস দিন কে মা কে পেট সে পেদা হুয়া সৈয়দনা আদম আলি সালাম অর কাবা হজরত সৈয়দনা আদম সফিউল্লাহ আলা নবীনা ওয়ালি সালাতুসালাম জব জন্নত সে দুনিয়া মে তশরীফ লায়ে তো আল্লাহ পাক কি বারগাহ মে ওয়াহশত ও তনহাই কি ফরিয়াদ কি বস আল্লাহ আজ্জা ওয়াজ্জাল নে আপ আলা নবীনা ওয়ালি সালাতুসালাম কো কাবে কি তামির অর উসকে তওয়াফ কা হুকুম দিয়া হযরত সৈয়দনা নূহ নজিউল্লাহ আলা নবীনা ওয়ালি সালাতুসালাম কে জমানে তক ইহি কাবা বরকরার রহা तूफान नूह में इस काबे को सातवें आसमान की तरफ ऊपर काबे की हुदूद की सीध में उठा लिया गया। अब वहाँ पर फरिश्ते उस घर में अल्लाह अज़्ज़ा वजल की इबादत करते हैं। विलादत की खुशी में काबे पर झंडा। सैयदतना आमिना रदी अल्लाह अन्हा फरमाती हैं, मैंने देखा कि तीन झंडे नस्ब किए गए, एक मशरिक में, दूसरा मगरिब में, तीसरा काबे की छत पर, और नबी रहमत सल्लल्लाहु अलैहि वसल्लम की विलादत हो गई। रूहुल अमीन गाड़ा काबे की छत पे झंडा, ता अर्श उड़ा फरेरा सुबह शबे विलादत। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद व अला आलिही व सहबिही वसल्लम। काबे की एक जबान और दो होंठ हैं। अल्लाह पाक के प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का फरमाने आलीशान है, बेशक काबे की एक जबान और दो होंठ हैं। और इसने शिकायत करते हुए अर्ज की, या रब अज़्ज़ा वजल, मेरी तरफ बार बार आने वाले और मेरी ज़ियारत करने वाले कम हो गए हैं। तो अल्लाह अज़्ज़ा वजल ने वही फरमाई, मैं खुशू खुजू और सजदे करने वाला इंसान पैदा फरमाने वाला हूँ जो तेरा इस तरह मुश्ताक यानी शौक रखने वाला होगा जिस तरह कबूतरी अपने अंडों की मुश्ताक यानी शौक रखने वाली होती है। लश्करे सुलेमान और काबा। दावत इस्लामी के इशाती इदारे मकतबतुल मदीना की मतबूआ 561 सफहात पर मुश्तमिल किताब मलफूजात आला हजरत सफ़ा 130 पर है। हजरत सुलेमान अली सलाम का तख्त हवा पर उड़ता जा रहा था, जब काबा मुअज्जमा से गुजरा तो काबा रोया और बारगाह इलाही में यानी अल्लाह पाक के हुजूर अर्ज की कि एक नबी तेरे अंबिया से और एक लश्कर तेरे लश्करों से गुजरा, ना मुझ में उतरा ना नमाज पढ़ी। इस पर इरशादे बारी ताला हुआ, ना रो, मैं तेरा हज अपने बंदों पर फर्ज करूंगा जो तेरी तरफ ऐसे टूटेंगे जैसे परिंद अपने घोंसले की तरफ, और ऐसे रोते हुए दौड़ेंगे जिस तरह ऊँटनी अपने बच्चे के शौक में, और तुझ यानी तेरे शहर में अपने आखिरी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को पैदा करूँगा जो मुझे सब अम्बिया अलैहिस्सलाम से ज़्यादा प्यारा है। काबा सोने की जंजीरों में बांधकर महशर में लाया जाएगा। हजरत सैयदना वहब बिन मुनब्बे रहमतुल्लाही अलैह फरमाते हैं, तौरात शरीफ में है कि अल्लाह अज़्ज़ा वजल बरोज़ क़यामत अपने 7 लाख मुकर्रब फरिश्तों को भेजेगा, जिनमें से हर एक के हाथ में सोने की एक जंजीर होगी। अल्लाह अज़्ज़ा वजल फरमाएगा, जाओ और काबा इन जंजीरों में बांधकर महशर की तरफ ले आओ। फरिश्ते जाएंगे, उसे जंजीरों से बांधकर खींचेंगे और एक फरिश्ता पुकारेगा, ऐ काबतुल्ला चल। तो काबा मुबारका कहेगा, मैं नहीं चलूँगा जब तक मेरा सवाल पूरा ना हो जाए। फ़ज़ाए आसमानी से एक फरिश्ता पुकारेगा, तू सवाल कर। तो काबा बारगाहे इलाही में अर्ज़ करेगा, ए अल्लाह अज़्ज़ा वजल, तू मेरे पड़ोस में मदफून मोमिनीन के हक में मेरी शफ़ात कबूल फरमा। तो काबा शरीफ एक आवाज़ सुनेगा, मैंने तेरी दरख्वास्त कबूल फरमा ली। हज़रत सैयदना वहब बिन मुनब्बे रहमतुल्लाही अलैह फरमाते हैं, फिर मक्का मुकर्रमा ज़ादहल्लाहु शरफ़ं व तादीमा में दफन होने वालों को उठाया जाएगा, जिनके चेहरे सफ़ेद होंगे, वो सब एहराम की हालत में काबे के गिर्द जमा होकर तलबिया यानी लब्बैक कह रहे होंगे। फिर फरिश्ते कहेंगे, ए काबा अब चल। तो वो कहेगा, मैं नहीं चलूँगा जब तक मेरी दरख्वास्त कबूल हो जाए। तो फ़ज़ाए आसमानी से एक फरिश्ता पुकारेगा, तू मांग तुझे दिया जाएगा। तो काबा शरीफ कहेगा, ए अल्लाह अज़्ज़ा वजल, तेरे गुनाहगार बंदे जो इकट्ठे होकर दूर दूर से गुबार आलूद मेरे पास आए, उन्होंने अपने अहलो इयाल और अहबाब को छोड़ा, उन्होंने फरमा बरदारी और ज्यारत के शौक में निकल कर तेरे हुक्म के मुताबिक मनासिक हज अदा किए, तो मैं तुझसे सवाल करता हूँ कि इनके हक में मेरी शफात कबूल फरमा, इनको क़ियामत की घबराहट से अमन इनायत फरमा और इन्हें मेरे गिर्द जमा कर दे। तो एक फरिश्ता निदा देगा, ऐ काबा, इनमें ऐसे लोग भी होंगे जिन्होंने तेरे तवाफ़ के बाद गुनाहों का इर्तिकाब किया होगा और इन पर इसरार करके अपने ऊपर जहन्नम वाजिब कर लिया होगा। तो काबा अर्ज करेगा, ए अल्लाह अज़्ज़ा वजल, इन गुनाहगारों के हक में भी मेरी शफाअत कबूल फरमा जिन पर जहन्नम वाजिब हो चुका है। तो अल्लाह अज़्ज़ा वजल फरमाएगा, मैंने उनके हक में तेरी शफाअत कबूल फरमा ली। तो वही फरिश्ता निदा करेगा, जिसने काबे की ज्यारत की थी वो दीगर लोगों से अलग हो जाए, अल्लाह अज़्ज़ा वजल इन सब को काबे के गिर्द जमा कर देगा, उनके चेहरे सफ़ेद होंगे और वो जहन्नम से बेखौफ होकर तवाफ करते हुए तलबिया कहेंगे। फिर फरिश्ता पुकारेगा, ऐ काबतुल्ला चल, तो काबा शरीफ इस तरह तलबिया कहेगा, लब्बैक अल्लाहुम्मा लब्बैक वल खैरु कुल्लु बियदैक, लब्बैक ला शरीक लक लब्बैक, इन्नल हमदा वन निअमता लक वल मुल्क ला शरीक लक। फिर फरिश्ते उसको खींच कर मैदाने महशर तक ले जाएंगे। बरोज़े क़ियामत काबा मुशर्रफा दुल्हन की तरह उठाया जाएगा। मनकूल है कि अल्लाह अज़्ज़ा वजल ने बैतुल्लाह से वादा फरमाया कि हर साल 6 लाख अफराद इसका हज करेंगे, अगर कम हुए तो अल्लाह ताला फरिश्तों के ज़रिए उनकी कमी पूरी फरमा देगा और बरोज़े क़ियामत काबा मुशर्रफा ज़ादहल्लाहु शरफ़ व तादीमा पहली रात की दुल्हन की तरह उठाया जाएगा। तो जिन लोगों ने इसका हज किया वो इसके पर्दों के साथ लटके होंगे और इसके गिर्द तवाफ कर रहे होंगे, यहाँ तक कि ये यानी काबा शरीफ जन्नत में दाखिल होगा तो वो भी उसके साथ दाखिल हो जाएंगे। तसद्दुक हो रहे हैं लाखों बंदे गिर्द फिर फिर कर तवाफ़े खानाए काबा, अजब दिलचस्प मंजर है। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद व अला आलिही व सहबिही वसल्लम। तवाफ के फजाइल, पारा 17 सूरतुल हज आयत 29 में अल्लाह अज़्ज़ा वजल का फरमाने आलिशान है, वलियत्तवफू बिल बैतिल अतीक। तर्जमा कंजुल ईमान, और इस आज़ाद घर का तवाफ करें। तवाफ की इब्तिदा कैसे हुई? मुफस्सिर शहीर हकीमुल उम्मत हज़रत मुफ्ती अहमद यार खान रहमतुल्लाहि अलैह तफसीर नईमी में नकल फरमाते हैं, साहिब तफसीर रूहुल बयान और साहिब तफसीर अजीज़ी ने फरमाया कि ज़मीन से पहले पानी ही पानी था। कुदरती तौर पर 2000 साल पहले काबे की जगह उस पर सफ़ेद झाग पैदा हुआ, कुछ रोज़ में उसको फैलाकर ज़मीन कर दिया गया। फिर जब फरिश्तों को रब अज़्ज़ वजल ने आदम अली सलाम की पैदाइश की खबर दी तो उन्होंने अपना खिलाफत का इस्तेहकाक यानी हकदार होने का दावा पेश किया और आदम अली सलाम की पैदाइश की हिकमत पूछी, मगर इस जुर्रत की माजरत में तौबा की नीयत से 7 बरस अरशे आदम का तवाफ किया। हुक्म इलाही हुआ कि ज़मीन में भी इसी झाग की जगह निशान लगा दो जहां मेरे बंदे खता करके इसके तवाफ से मुझे राजी किया करें। तवाफ में हर कदम के बदले 10 नेकियां। और हज़रत सैयदना عبداللہ بن عمر رضی اللہ تعالی عنہما فرماتے ہیں کہ میں نے رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم کو فرماتے سنا کہ جس نے گن کر طواف کے ساتھ پھیرے کیے اور پھر دو رکعتیں ادا کیں تو یہ ایک غلام آزاد کرنے کے برابر ہے، اور طواف کرتے ہوئے آدمی کے ہر قدم کے بدلے اس کے لیے 10 نیکیاں لکھی جاتی ہیں اور اس کے 10 گناہ مٹا دیے جاتے ہیں اور 10 درجات بلند کر دیے جاتے ہیں۔ غلام آزاد کرنے کے برابر ثواب۔ رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم نے ارشاد فرمایا، جو بیت اللہ کے طواف کے ساتھ پھیرے کرے اور اس میں کوئی لغو یعنی بیہودہ بات نہ کرے تو یہ ایک غلام آزاد کرنے کے برابر ہے۔ غلام آزاد کرنے کی فضیلت۔ فرمان مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم ہے، جو شخص مسلمان غلام کو آزاد کرے گا اس غلام کے ہر عضو کے بدلے میں اللہ عز و جل اس آزاد کرنے والے کے ہر عضو کو جہنم سے آزاد فرمائے گا۔ حضرت سیدنا سعید بن مرجانہ رضی اللہ عنہ فرماتے ہیں، میں نے جب سیدنا زین العابدین رضی اللہ عنہ کی خدمت عالی میں یہ حدیث پاک سنائی تو آپ رضی اللہ عنہ نے اپنا ایک ایسا غلام آزاد کر دیا جس کی حضرت سیدنا عبداللہ بن جعفر رضی اللہ تعالی عنہما 10,000 درہم قیمت لگا چکے تھے۔ روزانہ 120 رحمتوں کا نزول۔ حضرت سیدنا ابن عباس رضی اللہ عنہما سے روایت ہے کہ نبی رحمت صلی اللہ علیہ وآلہ وسلم نے ارشاد فرمایا، بیت الحرام کا حج کرنے والوں پر ہر روز اللہ عز و جل 120 رحمتیں نازل فرماتا ہے، 60 طواف کرنے والوں کے لیے اور 40 نماز پڑھنے والوں کے لیے اور 20 نظر کرنے والوں کے لیے۔ یاد رکھیے، اس حدیث پاک میں بیان کردہ فضیلت صرف حاجیوں کے لیے ہے۔ 50 مرتبہ طواف کرنے کی عظیم فضیلت۔ حضرت سیدنا ابن عباس رضی اللہ عنہما سے روایت ہے کہ مدینہ کے سلطان صلی اللہ علیہ وآلہ وسلم کا فرمان عظمت نشان ہے، جس نے 50 مرتبہ طواف کیا گناہوں سے ایسا نکل گیا جیسے آج اپنی ماں سے پیدا ہوا۔ طواف نماز کی طرح ہے۔ حضرت سیدنا ابن عباس رضی اللہ عنہما سے روایت ہے کہ رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم نے ارشاد فرمایا، بیت اللہ کے گرد طواف نماز کی طرح ہے، سوائے اس کے کہ تم اس میں کلام کر سکتے ہو، تو جو طواف میں کلام کرے تو اچھا ہی کلام کرے۔ مفسر شہیر حکیم الامت حضرت مفتی احمد یار خان رحمت اللہ علیہ حدیث پاک کے اس حصے بیت اللہ کے گرد طواف نماز کی طرح ہے کے تحت فرماتے ہیں، طواف بھی نماز کی طرح بہترین عبادت ہے۔ علماء فرماتے ہیں کہ مکے والوں کے لیے نفلی نماز نفلی طواف سے افضل ہے، اور باہر والوں کے لیے نفلی طواف نفلی نماز سے افضل، کہ انہیں اس خاص زمانے ہی میں طواف میسر ہوتا ہے۔ طواف کعبہ کے لیے وضو واجب ہے، وضو نہ ہو تو نماز و سجدہ تلاوت اور قرآن شریف چھونے کے لیے وضو کرنا فرض ہے، اور خانہ کعبہ کے طواف کے لیے وضو واجب ہے۔ شدید گرمی میں طواف کی فضیلت۔ حضرت علامہ محمد ہاشم ٹھٹوی رحمت اللہ علیہ نقل کرتے ہیں، فرمان مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم ہے، جس نے خاموش ذکر الہی کے ساتھ شدت کی گرمی میں طواف اس طرح کیا کہ نہ کلام کیا نہ کسی کو ایزا دی اور ہر شوط یعنی پھیرے پر استلام کیا تو ہر قدم پر 70,000 نیکیاں لکھی جائیں گی، 70,000 گناہ محو ہوں گے اور 70,000 درجے بلند ہوں گے۔ बरसात में तवाफ़ की फजीलत हदीस पाक में है, जिसने बरसात यानि बारिश में तवाफ़ के सात चक्कर लगाए उसके साबिका यानि पिछले गुनाह बख्श दिए जाते हैं। जब हम बारिश में तवाफ़ कर चुके तो हज़रत सैयदना अबू इकाल रदी अल्लाहु अन फरमाते हैं कि एक मरतबा मैंने बारिश के दौरान हज़रत सैयदना अनस बिन मालिक रदी अल्लाहु अन के साथ बैतुल्ला शरीफ का तवाफ़ किया। जब हम तवाफ़ मुकम्मल करने के बाद मकाम इब्राहिम पर हाजिर हुए और दो रकातें अदा कें तो हज़रत सैयदना अनस रदी अल्लाहु अन ने हमसे फरमाया कि नए सिरे से अमल शुरू करो क्योंकि तुम्हारी मगफिरत हो चुकी है। फिर फरमाया कि जब हमने अल्लाह पाक के आखिरी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ बारिश के दौरान तवाफ़ किया था तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमसे इसी तरह फरमाया था। आला हजरत ने बारिश में तवाफ़े काबा किया। दावत इस्लामी के इशाती इदारे मकतबतुल मदीना की मतबुआ 561 सफहात पर मुश्तमिल किताब मलफूजात आला हजरत सफहा 209 पर है। जब अवाखिर मुहर्रम यानी मुहर्रमुल हराम के आखिरी दिनों में बिफजली ही ताला सेहत हुई, वहाँ एक सुल्तानी हम्माम है, मैं उसमें नहाया, बाहर निकला हूँ कि अब्र यानी बादल देखा, हरम शरीफ पहुँचते पहुँचते बरसना शुरू हुआ। मुझे हदीस पाक याद आई कि जो मीह यानी बरसात बरसते में तवाफ़ करे वो रहमत इलाही में तैरता है। फौरन संगे अस्वद शरीफ का बूसा लेकर बारिश ही में सात फेरे तवाफ़ किया, बुखार फिर औद कर यानी वापस आया। मौलाना सैयद इस्माइल ने फरमाया, एक ज़ईफ़ हदीस के लिए तुमने अपने बदन की ये बे एहतियाती की। मैंने कहा, हदीस ज़ईफ़ है मगर उम्मीद बिहम्दिल्लाही ताला कवी यानी ताकतवर है। ये तवाफ़ बिहम्दिल्लाही ताला बहुत मज़े का था। बारिश के सबब ताइफीन यानी तवाफ़ करने वालों की वो कसरत ना थी। आजकल बारिश में तवाफ़ की दुश्वारियाँ। प्यारे प्यारे इस्लामी भाइयों, आला हज़रत रहमतुल्लाहि अलैह के दौर में हाजियों की तादाद बहुत कम होती थी मगर आजकल काफ़ी बढ़ चुकी है, लिहाजा बारिश के अंदर तवाफ़ में ठीक ठाक हुजूम होता है। इसमें मर्दों और औरतों का इख्तिलात बे एहतियातियों की वजह से बेपर्दगियों बेसित्रियों के मामलात मीज़ा बे रहमत से हतीम शरीफ में निछावर होने वाले पानी में गुसल करने वालों और वालियों की लपक झपक वगैरह सब कुछ होता है, लिहाजा ऐसे मौके पर हाजियों को खूब गौर कर लेना चाहिए कि कहीं मुस्तहब अमल करते करते गुनाहों में ना जा पड़ें। अगर औरतों से बदन टकराए बगैर बारिश में तवाफ मुमकिन ना हो तो तब तो जानबूझकर ऐसा करने वाले सवाब के हकदार होने के बजाय गुनाहगार होंगे। हाँ, जिन दिनों भीड़ ना हो मौका मिलने पर बारिश में तवाफ़ की सआदत ज़रूर हासिल करनी चाहिए। मदीने में चलूं मक्के की गलियों में फिरूं या रब, मैं बारिश में तवाफ़े खानाए काबा करूं या रब। सल्लु अला हबीब सल्लल्लाहु अला मुहम्मद व अला आलिही व सहबिही वसल्लम। सफ़ा मरवा ये दोनों पहाड़ अल्लाह अज़्ज़ वजल की निशानियों में से हैं। चुनाचे अल्लाह ताला पारा 2 सूरतुल बकरा आयत नंबर 158 में इरशाद फरमाता है, इन्नस सफा वल मरवा मिन शाइरिल्लाह फमन हज्जल बैत अव इतमरा फला जुनाह अलैही अन यत्तवफ बिहिमा وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ। तर्जमाए कंजुल ईमान, बेशक सफ़ा और मरवा अल्लाह के निशानों से हैं, तो जो इस घर का हज या उमरा करे उस पर कुछ गुनाह नहीं कि उन दोनों के फेरे करे, और जो कोई भली बात अपनी तरफ से करे تو اللہ نیکی کا صلہ دینے والا خبردار ہے۔ مرد و عورت پتھر بن گئے۔ مفسر شہیر حکیم الامت حضرت مفتی احمد یار خان رحمۃ اللہ علیہ فرماتے ہیں، پچھلے زمانے میں ایک شخص تھا، اساف اور ایک عورت تھی نائلہ۔ انہوں نے خانہ کعبہ میں ایک دوسرے کو بد نیتی سے ہاتھ لگایا۔ عذابِ الٰہی سے دونوں پتھر ہو یعنی بت بن گئے، اور عبرت کے لیے اساف کو تو صفا پہاڑ پر رکھ دیا گیا اور نائلہ کو مروا پر، تاکہ لوگ انہیں دیکھ کر یہاں گناہ کے خیال سے بچیں۔ کچھ زمانے کے بعد جب جہالت کا زور ہوا تو لوگوں نے ان کی پرستش شروع کر دی کہ جب صفا و مروا کے درمیان دوڑتے تو تعظیم کے ارادے سے انہیں چھو لیتے۔ مسلمانوں یعنی صحابہ کرام کو صفا مروا کے درمیان دوڑنا ناپسند ہوا، کیونکہ اس میں بت پرستوں اور بت پرستی سے مشابہت تھی۔ تب یہ آیت کریمہ اتری جس میں ان کی تسلی فرمائی گئی کہ تمہارا یہ کام یعنی سعی کرنا رضا الہی کے لیے ہے، تم اس میں حرج نہ سمجھو۔ بی بی ہاجرہ کی سعی کی ایمان افروز حکایت۔ حکم الہی سے حضرت سیدنا ابراہیم خلیل اللہ علی نبینا والی صلاۃ السلام کھجوروں کی ایک ٹوکری، کچھ روٹی کے ٹکڑے اور پانی کا مشکیزہ دے کر سیدتنا ہاجرہ رضی اللہ عنہا اور اپنے دودھ پیتے لخت جگر حضرت سیدنا اسماعیل علی نبینا والی صلاۃ السلام کو بے آب و گیا میدان میں چھوڑ کر واپس تشریف لے گئے۔ مفسر شہیر حکیم الامت حضرت مفتی احمد یار خان رحمۃ اللہ علیہ فرماتے ہیں، جب تک خرما یعنی کھجوریں اور پانی رہا، حضرت ہاجرہ رضی اللہ عنہا اطمینان سے گزر کرتی اور فرزند کو دودھ پلاتی رہیں، مگر پانی ختم ہونے پر پیاس نے ستایا، لخت جگر نے بے اختیار رونا شروع کر دیا۔ اپنی تو اتنی فکر نہ ہوئی، مگر نور نظر کی بے قراری دیکھی نہ گئی، اٹھیں اور صفا پر چڑھیں کہ شاید کہیں پانی کا نشان ملے، مگر نہ ملا۔ مایوس ہو کر نیچے اتریں، مروا پہاڑ کی طرف روانہ ہوئیں، مگر نظر فرزند پر تھی۔ راہ کے کچھ حصے میں فرزند سے آڑ ہو گئی تو آپ اسے جلد طے کرنے کے لیے دوڑ کر چلیں۔ اس آڑ سے نکل جانے پر پھر آہستہ چلیں، یہاں تک کہ مروا پر پہنچ گئیں۔ وہاں چڑھ کر بھی پانی کہیں نہ دیکھا، پھر صفا کی طرف روانہ ہوئیں۔ اسی طرح 7 چکر کیے، ہر دفعہ درمیان میں دوڑتی تھیں۔ صفا و مروا کی سعی اسی کی یادگار ہے۔ آخر بار مروا پر چڑھیں تو ایک ہیبت ناک آواز کان میں پڑی، ڈر کر فرزند کے پاس آئیں، دیکھا کہ وہ روتے میں اپنی ایڑیاں زمین پر رگڑ رہے ہیں، جس سے شیریں یعنی میٹھے پانی کا چشمہ جاری ہے۔ بہت خوش ہوئیں اور اس کے گرد مٹی جمع کر کے فرمانے لگیں، یا ماؤ زمزم، یعنی اے پانی ٹھہر ٹھہر، اس لیے اس کا نام آب زمزم ہوا۔ اس میں زمزم ہو کے تھم تھم، اس میں جم جم ہو کے بیش، کثرت کوثر میں زمزم کی طرح کم کم نہیں۔ صلو علی الحبیب صلی اللہ علی محمد وعلی آلہ وصحبہ وسلم۔ مقام ابراہیم۔ مقام ابراہیم کا قرآن پاک میں ذکر کیا گیا ہے، چنانچہ پارہ اول سورۃ البقرہ آیت 125 میں ارشاد ہوتا ہے، وَاتَّخِذُوا مِن مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلَّى، ترجمہ کنز الایمان، اور ابراہیم کے کھڑے ہونے کی جگہ کو نماز کا مقام بناؤ۔ مقام ابراہیم جنتی پتھر ہے۔ حضرت سیدنا ابراہیم خلیل اللہ علی نبینا والی صلاۃ السلام اس پر 3 مرتبے کھڑے ہوئے۔ نمبر 1، اس مبارک پتھر پر کھڑے ہوئے اور آپ علی نبینا والی صلاۃ السلام کی بہو یعنی زوجائے سیدنا اسماعیل علی نبینا والی صلاۃ السلام نے آپ علی نبی جناب علیہ الصلاۃ والسلام کا سر انور دھلایا. نمبر ٹو, تعمیر کعبہ کے وقت جب دیواریں اونچی ہوئیں, سیدنا ابراہیم خلیل اللہ علی نبینا والی صلاۃ السلام نے سیدنا اسماعیل علی نبینا والی صلاۃ السلام سے فرمایا, کوئی پتھر لاؤ تاکہ اس پر کھڑے ہو کر دیوار بنائیں. سیدنا اسماعیل علی نبینا والی صلاۃ السلام پتھر کی تلاش میں جبل ابی قبیس پر تشریف لے گئے. راہ میں حضرت سیدنا جبریل علیہ الصلاۃ والسلام ملے اور کہا کہ آئیے میں آپ کو ایک پتھر بتاؤں جو آدم علیہ السلام کے ساتھ دنیا میں آیا اور اسے ادریس علیہ السلام نے طوفان نوحی کے خوف سے اس پہاڑ میں دفن کر دیا ہے. اس جگہ چھوٹے بڑے دو پتھر مدفون ہیں, چھوٹے کو تو کعبے کی دیوار میں دروازے کے قریب لگا دو کہ ہر طواف کرنے والا اس کو چوما کرے, یعنی سنگ اسود, اور بڑے پر ابراہیم علیہ السلام کھڑے ہو کر عمارت بنائیں. چنانچہ آپ علی نبینا والی صلاۃ السلام دونوں پتھر لے آئے اور یہ پیغام الہی بھی پہنچایا. ابراہیم علی نبینا والی صلاۃ السلام نے حکم الہی کے مطابق سنگ اسود کو تو ایک گوشے میں لگا دیا اور بڑے پر کھڑے ہو کر تعمیر کا کام جاری کیا. جس قدر عمارت بلند ہوتی جاتی یہ پتھر بھی اونچا ہوتا جاتا تھا, یہاں تک کہ آپ علی نبینا والی صلاۃ السلام تعمیر سے فارغ ہوئے. ہوتے کہاں خلیل بنا کعبہ و منا, لولاک والے صاحبی سب تیرے گھر کی ہے. صلو علی الحبیب صلی اللہ علی محمد وعلی آلہ وصحبہ وبارک وسلم. حجر اسود یہ جنتی پتھر ہے, حدیث پاک میں ہے. رکن یعنی حجر اسود اور مقام ابراہیم دو جنتی یاقوت ہیں, پہلے بہت نورانی تھے, اللہ تعالیٰ نے ان کا نور محو کر یعنی چھپا دیا. اگر ایسا نہ ہوتا تو یہ مشرق و مغرب کو چمکاتے. ایک اور روایت میں ہے, جب سنگ اسود دیوار کعبہ میں قائم کیا گیا تو اس کی روشنی چاروں طرف دور تک جاتی تھی, جہاں تک اس کی روشنی پہنچی وہاں تک حرم کی حدود مقرر ہوئیں جس میں شکار کرنا منع ہے, اور سنگ اسود کا رنگ بالکل سفید تھا, گناہگاروں کے ہاتھوں سے سیاہ ہو گیا. حضور سید عالم صلی اللہ علیہ وآلہ وسلم نے اسے چوما ہے. فاروق اعظم رضی اللہ عنہ نے فرمایا, اے حجر اسود, میں جانتا ہوں تو پتھر ہے, نفع و نقصان کا مالک نہیں. اگر میں نے رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم کو تجھے چومتے نہ دیکھا ہوتا تو تجھے کبھی نہ چومتا. فرمان مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم, روز قیامت یہ پتھر اٹھایا جائے گا, اس کی دو آنکھیں ہوں گی جس سے دیکھے گا, زبان ہوگی جس سے بولے گا, اور اپنے استلام کرنے والے کے حق میں گواہی دے گا. حجر اسود کی چار خصوصیات, اس کا مس کرنا یعنی چھونا گناہوں کو مٹاتا ہے. اعلان نبوت سے پہلے بھی یہ پتھر مبارک رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم کو سلام کہتا تھا. اس پتھر شریف کو پھر ایک مرتبہ اپنی اصل شکل پر کر دیا جائے گا. قیامت کے دن اس کا حجم یعنی جسامت جبل ابی قبیس جتنا ہوگا. کالک جبیں کی سجدہ در سے چھڑاؤ گے, مجھ کو بھی لے چلو, یہ تمنا حجر کی ہے. صلو علی الحبیب صلی اللہ علی محمد وعلی آلہ وصحبہ وسلم. اسلام کی خوبی, فرمان مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم, آدمی کے اسلام کی خوبیوں میں سے یہ خوبی ہے کہ وہ ہر بے مقصد اور فضول کام چھوڑ دے.